Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alayh. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العلي العظيم সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই মুহররম তথা আশুরা পর্বে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, দূরে থেকে, কাছে থেকে, দেশে থেকে, বিদেশে থেকে, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের কারবালার ইতিহাসের সংক্ষিপ্ত পরিসর যা বাদ রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কারবালার রক্তাক্ত ইতিহাস নিয়ে, যা শুনলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায় এবং পৃথিবীর বড় বড় মনীষীগণ কারবালার এই রক্তাক্ত ইতিহাস এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগকে মানবতার মুক্তির জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এবং মানব জাতিকে জুলুম এবং অত্যাচারের শৃঙ্খল থেকে আবদ্ধ করে নিয়ে আসার জন্য এক অনুপম আদর্শ এবং শিক্ষা স্পৃহা রয়েছে এই কারবালার মর্মান্তিক ইতিহাসের মাঝে। এটি শুধু মুসলমান ঐতিহাসিকগণ নয়, বরং পৃথিবীর বড় বড় মহামনীষীগণ, যারা নাকি বড় বড় বিজয় যাদের হাতে এই পৃথিবীতে এসেছে, এই ধরনের মনীষীগণ সেই সম্পর্কে যথেষ্ট মন্তব্য করেছেন। আমরা আলোচনা করেছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের একদিন আগে তিনি মক্কাতুল মুকাররমা ছেড়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পরিবারের 19 জন সদস্য সাথে ছিল, নারী পুরুষ মিলে, আর সাধারণ মানুষরা ছিল 60 জন। পথিমধ্যে আরো অনেক লোক তাদের সঙ্গে হলো একত্রিত হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী যখন ইরাফের শর্রাফ নামক স্থানে তাঁবু স্থাপন করলেন, তখন পুলিশ প্রধান হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো। তাদের উপরে যুদ্ধের কোনো আদেশ ছিল না, বরং হলো তারা যেন ইমাম বাহিনীকে যেখানে পাবে সেখানেই যেন তাদেরকে বন্দী করা অথবা তাদেরকে ঘেরাও করে সামনে অথবা পিছে যেতে না দেওয়ার জন্য তাদের উপর নির্দেশ ছিল। হুর বিন ইয়াজিদ নির্দেশ মোতাবেক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ আলোচনা করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যাত্রার কারণ তিনি বর্ণনা তিনি জানতে চাইলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত বিশ্বাসঘাতকেরা তাকে নিমন্ত্রণ জানিয়ে 150টি চিঠি লিখেছিল, সুলাইমান বিন সদরু আল খাজাঈ, আবদুল্লাহ ইবনে সামি আল হামদানি, আবদুল্লাহ ইবনে ওয়াইল, কয়েস ইবনে মাসহার, এ সমস্ত বিশ্বাসঘাতকদের নাম ধরে ধরে তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বর্ণনা করলেন যে এদের আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম, এখানে এসেছি এই উদ্দেশ্যে। হুর বিন ইয়াজিদ স্বভাবতই তিনি একটু ভদ্র স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু নিজের চাকরির মায়ায়, জীবনের মায়ায় গভর্নর অবৈদুল্লাহ বিন পাশণ্ড অবৈদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ পালনার্থে তিনি এখানে উপস্থিত হয়েছিলেন। এরপরে হুর বিন ইয়াজিদ যখন এখানে এসেছেন, আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে আপনি, আপনার সঙ্গে যুদ্ধ করার আমাদের নির্দেশ হয়নি, আমরা যুদ্ধ করব না, আর নবী কলিজার টুকরা নাতির সঙ্গে যুদ্ধ করে আমরা আমাদের আখেরাতকে বরবাদ করতে চাই না, সুতরাং আপনি এমন একটি পথ অবলম্বন করুন যেই পথে আপনি কুফাতেও যেতে পারবেন না, মক্কাতুল মুকাররমাতেও ফিরে যেতে পারবেন না। আর দেখুন, হুর বিন ইয়াজিদের এই 1000 সৈন্যবাহিনী যখন নামাজের সময় হয়েছে, সালাত আদায় করেছে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার পিছনেই। উম্মতে মুহাম্মাদের এটাই হলো বিশ্বাসঘাতকতা। এরপরে হুর বিন ইয়াজিদের কথা মোতাবেক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে নিয়ে ফোরাতের তীর ঘেঁষে তিনি যাত্রা শুরু করলেন। এইভাবে যাত্রা শুরু করে এগিয়ে যেতে থাকলেন। এগিয়ে যেতে যখন তিনি সামনে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে গিয়ে দোসরা মুহররম বৃহস্পতিবার সেই বছর 61 হিজরির মুহররম মাস শুরু হয়েছিল বৃহস্পতিবারে, আর দোসরা মুহররম বৃহস্পতিবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পৌঁছে গেলেন। কারবালায় পৌঁছে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? তখন তারা বলল যে এই জায়গার নাম হলো কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেই চমকে উঠলেন এবং বললেন, কারবুন ওয়া বালাউন, এটা হলো বালা মুসিবত বিপদ আপদের উপত্যকা এবং প্রান্তর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে তাঁবু স্থাপন করতে হুর বিন ইয়াজিদ বাধ্য করলেন। আর সামনেও এর পিছনে আরেকটি কারণ ছিল, হুর বিন ইয়াজিদ যখন তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিলেন, এই অবস্থায় হুর বিন ইয়াজিদের কাছে এক নতুন আগন্তক এসে এক খণ্ড চিঠি তার হাতে তুলে দিল। এই চিঠি ছিল পাশণ্ড অবৈদুল্লাহ বিন জিয়াদের হাতের লেখা চিঠি। এই চিঠিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমামের বাহিনী যেখানে আছে সেখানেই তাদেরকে যেন তাঁবু গাড়তে, তাদেরকে অবরোধ করতে বাধ্য করা হয়, তাদেরকে যেন অবরোধ করা হয়, তাদেরকে সামনে পিছনে কোথাও যেন যেতে দেওয়া না হয়। এই পরিপ্রেক্ষিতে হুকুমের তামিল শুরু হয়ে গেল। হুর বিন ইয়াজিদ হযরত হুসাইনকে বললেন, আমি বড় দুঃখিত, গভর্নরের চিঠি এসে গেছে, আমি তো সামান্য একজন পুলিশ অফিসার, সুতরাং আপনাকে আর সামনের দিকেও যেতে দেওয়া হবে না, পিছনের দিকেও ফিরতে পারবেন না, আর ফোরাতের কুল ঘেঁষেও আর অন্য কোথাও যাওয়ারও সুযোগ নাই, এখানেই আপনাকে অবস্থান করতে হবে। দোসরা মোহাররম বৃহস্পতিবার হজরতে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু সেখানে তাঁবু নিয়ে তাঁবু গাড়তে বাধ্য হয়ে গেলেন। তেসরা মোহাররম শুক্রবার আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস ওনার নেতৃত্বে 4,000 সৈন্য এসে কারবালার ময়দানে উপস্থিত হল। প্রথম 1,000 বাহিনী যেটি ছিল এটা হলো পুলিশ বাহিনী ছিল, তাদের যুদ্ধের নির্দেশ ছিল না। আর এইবার যোদ্ধা সৈনিকদের সেনাবাহিনীর সমন্বয়ে 4,000 সৈন্য পাঠানো হলো কারবালার ময়দানে। এই সেনাপতি ছিলেন আমর বিন সাআদ বিন আক্কাস আবি আক্কাস। তিনি প্রথমে যুদ্ধে আসতে রাজি ছিলেন না। তিনি যখন এই যুদ্ধের কথা গিয়ে তার মাকে বলেছেন, তার মা তাকে ভৎসনা করে বলেছেন যে বাবা, আজকে নবী নন্দনী ফাতেমা জননীর কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, তোমার কি একটু সামান্য লাজ লজ্জা নেই? তোমার কি বিবেকের দংশন নেই যে কাল হাশরের ময়দানে তুমি যখন উঠবা তখন এই হুসাইনের রাদিয়াল্লাহ তাআলা আনহুর নানার শাফাআত ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে কথা কি তোমার স্মরণ আছে? মায়ের এই ধমকি শুনে কিছুটা তার মন বিগলিত হয়েছিল, কিন্তু দুনিয়ার মিথ্যে মায়া আর দুনিয়ার মোহ চাকরির মায়াতে শেষ পর্যন্ত তার এই হৃদয়কে আর বিগলিত করতে পারে নাই। এইভাবে তারা এসে উপস্থিত হয়ে গেল। সেনাপতি প্রথমেই যুদ্ধের ঘোষণা দেননি, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ডিসকাস করতে শুরু করলেন, আলোচনা শুরু করলেন, আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাসকে এই 150টি চিঠি খুলে খুলে দেখালেন। তিনি বললেন যে এরা তো সব আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা তো আপনার পক্ষ ত্যাগ করে তারা তো ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে গিয়ে তারা যোগ দিয়েছে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কারবালার ময়দানে তারা 1 সপ্তাহে নামাজ আদায় করেছে। নামাজ যখন হযরত হুসাইন ইমামতিতে দাঁড়িয়ে যেতেন, সপক্ষের এবং বিপক্ষের সব সৈন্য তার পিছনে নামাজ পড়ত। দেখেন, যাকে যার পিছনে নামাজ পড়ল 1 সপ্তাহে পরে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে হত্যা করল। আজকে আমাদেরও কিন্তু একই স্মৃতি। ইমামের পিছনে নামাজ পড়ে মসজিদের বাইরেও যেতে পারে না, এরপরে ইমামের বিরুদ্ধে বদনামি কুটনামি এবং ষড়যন্ত্র আমরা শুরু করে দিই। এটা এখান থেকে আসে নাই, সেই কারবালার ময়দান থেকে এই নীতি এই ধারা চলে আসছে। কারবালার যারা নাকি হযরত হুসাইনের পিছে ইমামতি তার ইমামতিতে নামাজ পড়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের পরিণাম ভালো হয়নি। সুতরাং যারা ইমামদের বিরুদ্ধে এ ধরনের আলোচনা এ ধরনের কুৎসা রটনা করে তার পিছনে নামাজ করে তাদেরও পরিণাম শেষ পর্যন্ত ভালো হয় না। বহু মানুষ তারা বেঈমান হয়ে মারা যায়, বহু নজির দুনিয়াতে এরকম আছে। সেই জন্য যাদের পিছনে আমরা নামাজ পড়ব তাদের বিরুদ্ধে, তারাও মানুষ, তারা ফেরেশতা নন যে তাদের ভুল হবে না, মানুষ হিসেবে তাদেরও ভুল হতে পারে, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করে তাদের বিরোধিতা করে নিজেদের আখেরাত যেন আমরা বরবাদ না করি, বরং আমি মুসলমান হিসাবে ওনাকে গিয়ে ওনার ভুলগুলো যদি আমি সংশোধন করে দিতে পারি, ধরিয়ে দিতে পারি, তাহলে এটা উত্তম। আরে ভাই, ওনার বিরুদ্ধে যে এত আপনি বদনাম করছি, এত কুৎসা রটনা করছি, আপনার নিজের ভুলগুলোকে আপনি আমি হিসাব করে দেখেছি? ওনার নয় শতকরা 10টা মিস্টেক আছে, আমার যে 99টা মিস্টেক, তাহলে আমার পিছনে কতটুকু সমালোচনা হওয়া উচিত? এই জন্য এই ভুল যেন আমরা না করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধানকে তিনি তিনটা প্রস্তাব দিলেন। তিনি বললেন যে দেখো, আমরা যেখান থেকে আসছি আমাদেরকে সেখানে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে দাও, অর্থাৎ মক্কাতুল মুকাররমাত থেকে আসছে, আমরা মক্কাতে ফিরে যেতে চাই। দুই নম্বর, এটি যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমাকে সরাসরি কোফায় না নিয়ে গিয়ে আমাকে দামেস্কে নিয়ে যাওয়া হোক, দামেস্কে গিয়ে আমি খলিফাতুল মুসলিমিন ইয়াজিদের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই, যা দ্বন্দ্ব হবে ইয়াজিদের সাথে হবে, কারণ ইয়াজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। ইয়াজিদ হলো আবু সুফিয়ানের পুত্র রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র, আমিরে মুআবিয়ার পিতা হলেন আবু সুফিয়ান। সুতরাং আমাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সুতরাং যা হবার ইয়াজিদের সঙ্গে আমার হয়ে যাবে, আমাকে ইয়াজিদের দরবারে পৌঁছা দেওয়া হোক। আর তৃতীয় প্রস্তাব হল, এটি যদি সুযোগ তোমরা না দাও, তৃতীয় প্রস্তাব হল দুর্গম কোনো গ্রামে আমাদেরকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, যেখানে গিয়ে আমরা আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী আমরা যেন ফ্রিভাবে করতে পারি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবকে আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস, তিনি আশু সমস্যার উত্তম সমাধান মনে করে তিনি এই ঘটনাকে, এই প্রস্তাবকে লিখে গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কোফায় পৌঁছে দিলেন। এবং তার ইচ্ছে ছিল যে ইয়াজিদের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার সুযোগ করে দিবেন। গভর্নর যখন এই চিঠি পেল, সেনাপ্রধানের পক্ষ থেকে খবর পেল হযরত হুসাইন তিনটা প্রস্তাব দিয়েছেন, তখন তিনিও এক পর্যায়ে সিদ্ধান্ত নিতে লেগেছিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের কাছে পৌঁছা দেওয়া হোক। খলিফাতুল মুসলিমিনের সঙ্গে তার যেটা বাদানুবাদ হয়, যুদ্ধবিগ্রহ যা হবার সেখানে হয়ে যাক। কিন্তু সেখানে এই দুর্ভাগ্য, এক পাষণ্ড হৃদয়ের অধিকারী এক জালেম, ইতিহাসের বর্বরতম ব্যক্তি সেখানে বসেছিল, শিমার বিন দিলজাসান, সে বলতে লাগল যে খাঁচার ভিতর বাঘ যদি বন্দি থাকে, সেই বাঘকে দরজা খুলে বের হতে দেওয়া এটা বুদ্ধিমানের কাজ না, এখনই তাকে বন্দি করা হয়েছে, এখনই যুদ্ধ তাকে বাধ্য করা হোক উমাইয়া বংশের হাতে বায়াত করার জন্য, আর বায়াত যদি না করে তাহলে তার সঙ্গে যুদ্ধ করে তার গর্দান উড়িয়ে দিয়ে উমাইয়া খেলাফতকে, উমাইয়া শাসনকে শত্রু মুক্ত করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। এ কথা শুনে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সেও তো নিজেও পছন্দ, তার হৃদয় বিগলিত হয়ে গেল, মাইন্ড পরিবর্তন হয়ে গেল, সে সিদ্ধান্ত পরিবর্তন করে শিমার বিল জিলজাসানকেই সে দায়িত্ব দিল যে তুমি এক বাহিনী তৈরি করো, তুমি আমার পক্ষ থেকে তুমি কারবালার ময়দানে যাবা। যে আমর বিল জিলজাসানকে, আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাসকে আমার এই চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জানিয়ে দিবা, যদি সে যুদ্ধ করতে যদি অপ্রস্তুত হয়, হুসাইনের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে সাহস না পায়, তাহলে আমি তাকে বরখাস্ত করলাম, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। এই চিঠি নিয়ে শিমার বিল জিলজাসান কারবালার ময়দানে পৌঁছে গেল। নয় মুহররম বিকালবেলা সে এই নির্দেশ নামা এনে আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস সেনাপ্রধানের হাতে এই চিঠি তুলে দিল। এখন সেনাপ্রধানের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, তার কোনোভাবেই ইচ্ছে ছিল না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু শেষ পর্যন্ত জীবনের মায়া এবং চাকরির মায়ায় তাকে অন্ধ করে ফেলল। সে এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য সিদ্ধান্ত নিল। নয় মুহররম বৃহস্পতিবার দিন আসরের নামাজ আনতে তারা হলো তাবুকে ঘেরাও করে নিল। তাবুকে ঘেরাও করে নিয়ে অতর্কিতভাবে তারা তাবুর উপর আক্রমণ করল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্বাস বিন আলীর বক্তৃতা, তিনি গিয়ে শত্রুদের পক্ষে এক অগ্নি ঝাড়া বক্তৃতা দিলেন। বক্তৃতা শুনে তারা হলো একটু থেমে গেল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাতে যুদ্ধবিরতি চাইলেন, যে আজকের রাতে তোমরা যুদ্ধবিরতি মেনে নাও। শত্রুপক্ষে সে রাতে যুদ্ধবিরতি মেনে নিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করলেন এবং তাবুর চারিদিকে খন্দকের যুদ্ধের মতো পরীক্ষা খনন করে শুকনা কাঠ এনে, খেজুরের শুকনা ডাল এনে ভর্তি করে দিলেন এবং বললেন, এরা তো জালেম, এরা পুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কাফেলায় যে সমস্ত নারী আছে তাদের উপরও এরা আক্রমণ করতে পারে, তা আগুন জ্বালিয়ে কমপক্ষে এই নারীদের তাবুটাকে যেন রক্ষা করা যায়। সারা রাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দিগি করে শেষ রাতে তিনি সফর সঙ্গীদেরকে ডেকে এক হৃদয় বিদায়ক ভাষণ দিলেন, যেটা তার জীবনের শেষ ওয়াজ বা নসিহত বা ভাষণ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আজকে যে এই 5000 সৈন্য আসছে, 1000 পুলিশ আর 5000 সেনাবাহিনী আসছে, এগুলোর সব কিছুর মূল উদ্দেশ্য আর টার্গেট হলাম আমি, তোমরা এদের কেউ টার্গেট না। সুতরাং আমার জন্য তোমরা কেন নিজের জীবনকে হুমকির মাঝে ফেলে দিবা? সুতরাং আমি স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে অনুমতি দিলাম, রাতের আধারে গা ঢাকা দিয়ে তোমরা এই তাবু ছেড়ে যার যার জীবন নিয়ে পালিয়ে চলে যাও। আগামীকাল শত্রুদের সঙ্গে আমি একাই মোকাবেলা করব। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বানে কেউ সাড়া দিল না। তারাও বললেন যে আমরা হয়তো বিজয়ের মাল্য গলায় ধারণ করব, নইলে আমরাও আপনার সঙ্গে শাহাদতের অমীয় সুধা পান করে জান্নাতি হয়ে যাব। এইবার আগামীকাল 61 হিজরির 10ই মুহররম শুক্রবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনীতে আছে 32 জন অশ্বারোহী, 40 জন পদাতিক বাহিনী, এই মোট 72 জন সৈন্য মাত্র। আর শত্রুপক্ষের সৈন্য সংখ্যা হল 5000। 5000 সৈন্যের, সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে মাত্র 72 জন নিরস্ত্র মানুষ, তারা হলো অন্যায়ের বিরুদ্ধে হলো রুখে দাঁড়ালো। স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতাকে যারা হরণ করেছে তাদের বিরুদ্ধে তারা হলো লড়াই করার জন্য দাঁড়িয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক অগ্নিঝাড়া বক্তৃতা শুরু করে দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শুনে শত্রুপক্ষের যে হোর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য আসছিল, 1000 পুলিশ এসে তাদেরকে ঘেরাও করেছিল, হোর বিন ইয়াজিদ নিজের ভুল বুঝতে পেরে স্বপক্ষ ত্যাগ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর এসে ক্ষমা চাইতে লাগলো এবং বললেন যে আমি যে অপরাধ করেছি, আমি ইচ্ছে করলে আপনাকে এই বিপদ থেকে দূরে সরিয়ে দিতে পারতাম, আমি ইচ্ছে করলে আপনাদেরকে মক্কাতুল মুকাররমার দিকে পৌঁছে দিতে পারতাম, আমার ভুলেই আজকে আপনার এই বিপদ এসেছে। সুতরাং এই ভুলের খেসারত আমি আমার নির্জের জীবনকে আপনার সপক্ষে যুদ্ধ করে আমার এই ভুলের খেসারত আমি দিতে চাই। কিয়ামতের ময়দানে আমি যখন উঠব, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস তার সামনে আমাকে জিজ্ঞেস করা হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কলিজার টুকরা নাতির সঙ্গে তুমি কি আচরণ করেছো, সেদিন আমি নবী আলাইহি সালাতু ওয়াসালামের সামনে মুখ দেখাতে পারবো না। সুতরাং আমি আমার ভুলের খেসারত দিতে চাই। তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এরপরে জুহায়ের নামক এক হযরত হুসাইনের ভক্ত ছিলেন কাফেলার ভিতর, তিনি এক অগ্নিঝরা বক্তৃতা শুরু করে দিলেন। তার বক্তৃতা শুনে অনেক শত্রুপক্ষের সৈন্যরা তারা সপক্ষ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেল। শিমার বিন জিলজাসান সে দেখল যে পরিস্থিতি সম্পূর্ণ হল প্রতিকূলে চলে যাচ্ছে, সেই সর্বপ্রথম এই জুহাইরের হালকুমের ভিতর তীর নিক্ষেপ করে জুহাইরের কণ্ঠকে স্তব্ধ করে দিল। জুহাইর ঘোড়ার থেকে পড়ে গেল। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম আলী বিন হুসাইন, হযরত হুসাইনের এক সন্তান ছিল আলী বিন হুসাইন, তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিলেন। শত্রুপক্ষ আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুরি কেটে, নাড়ি ভুরি কেটে সেগুলো হযরত হুসাইনের সামনে হলো, এই ডেড বডিকে নিক্ষেপ করল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শিশুপুত্র ছিল আব্দুল্লাহ, সেই শিশুপুত্র হযরত হুসাইনের কোলে এসে খেলা করছিল এবং এই হত্যাযজ্ঞ দেখে সে বিচলিত হয়ে গিয়েছিল। যেমন ছোট বাচ্চারা কোনো ধ্বংসলীলা দেখলে ভয় করে, বাবা মার কোলে চলে আসে, এরকম হচ্ছিল। এই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট বাচ্চাকে আদর করছিলেন। শত্রুপক্ষের ছোট বাচ্চারা এসে চিল পাখির মতো, বাজ পাখির মতো এই ছোট বাচ্চাকে ছেউ মেরে নিয়ে গেল। ছেউ মেরে নিয়ে তার মস্তককে দ্বিখণ্ডিত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নিক্ষেপ করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল এই শিশু বাচ্চার রক্তে রঞ্জিত হয়ে গেল। তিনি এই হাত উঁচু করে আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, তোমার দরবারে আমি আপিল করে দিলাম, কিয়ামতের দিন তুমি এই রক্তের বিনিময় তুমি গ্রহণ করো। এরপরে জহরের নামাজের সময় হয়ে গেছে। এই জহরের নামাজের ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যে 72 জন সৈন্য ছিল, 72 জন 71 জন সৈন্য আর হুর বিন ইয়াজিদ সহ সবাই শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতি হয়ে গেলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে এখনো কেউ সাহস পায়নি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার ভিতরে যে সমস্ত নারী পুরুষেরা আছে, এই নারী পুরুষেরা সবাই পিপাসায় কাতর হয়ে গেছে। কারণ হলো তাদের ফোরাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ছোট বাচ্চাদেরকে জিহ্বা চুষে তাদেরকে কোনো রকমে হলো বাঁচিয়ে রাখা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, তিনি অঞ্জলি ভরে পানি আনার জন্য ফোরাতের কূলে গেছেন। সেই জন্য কবি সম্রাট কত সুন্দর করে বলেছেন, নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার, কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার, কলিজা কাবাব সম ভুনে মরু রৌদ্রর, খাখা করে কারবালা নাই পানি খরজোর। সুতরাং কলিজা যখন চৌচির হয়ে গেছে, তিনি পানি আনার জন্য গেছেন, পানি আনার সময় যখন অঞ্জলি ভরে পানি তুলেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলকুমের ভিতরে হুসাইন বিন তামিমি সে 20 মাখা তীর নিক্ষেপ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঞ্জলির থেকে পানি পড়ে গেছে, তিনি আর পানি আনতে পারেন নাই। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছেন। ফিরে এসে আসরের নামাজ আনতে তিনি চোখের সামনে 72টি শহীদের লাশ পড়ে আছে, থুতনির উপর তরবারি দিয়ে ঘুমিয়ে গেছেন। তরবারি থেকে যখন তন্দ্রা ভেঙে গেছে, তিনি আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আওয়াজ দিয়েছেন। বোন জয়নাব তাবুত থেকে বের হয়ে আসছে, বলতেছে ভাই অসময়ে তোমার এই কন্দনের কারণটা কি? তিনি বললেন এইমাত্র আমি নানা জানকে স্বপ্ন দেখেছি। নানা জান বলতেছেন হে হোসাইন, নশ্বর পৃথিবীতে আর তুমি কতদিন থাকবে? জুলুমবাজদের সঙ্গে আর কতদিন থাকবে? তুমি তাদের থেকে তুমি শীঘ্র আমার কাছে চলে আসো, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। এই স্বপ্ন দেখেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গেলেন আমার শাহাদত হলো শুধু সময়ের ব্যাপার। এরপরে হুসাইন বিন তামিম মালিক বিন বিশির আল কিন্দি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করল। এরপরে জুররা বিন শরীক আল তামিমি সিনান বিল আমরের বর্ষা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে হলকুমের উপর বুকের ভিতর বিঁধে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে পড়ে গেলেন। খুয়াইলা বিন ইয়াজিদ এবং শিবলি বিন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক থেকে মাথা শরীর থেকে মস্তককে বিচ্ছিন্ন করে দিল। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, রাতের আধারে এই 72 জন তাজা শহীদদের দাফন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকবিহীন দেহের দাফন বনি আসাদ গোত্রের আবদিয়া উপসম্প্রদায়ের লোকেরা রাতের আধারে কারবালাতে তাদের দাফন করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে সর্বমোট 67টি আঘাত ছিল, এর মধ্যে 33টা বর্ষার আঘাত ছিল আর 34টি হলো তীরের আঘাত ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সর মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হলো, তখন এই সর মোবারক ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, আর সাথে 18 জন মহিলা বন্দী ছিল, 17 জন মহিলা আর একজন শুধু আলী বিন হুসাইন বিন জাইনুল আবেদিন ওরফে জাইনুল আবেদিন, এই একটা শিশু বাচ্চা শুধু বেঁচে ছিল পুরুষদের মাঝে। এই 18 জন বন্দী সহ বড় পুরস্কারের আশায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক কুফাতে নিয়ে যাওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেটাকে সেলিব্রেট করার জন্য কুফার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে গভর্নরি ভবনে উপস্থিত করল। গভর্নরি ভবনে উপস্থিত করার সময় ইবনে জিয়াদের হাতে একটা ছড়ি ছিল, সেই ছড়ি দিয়ে হযরত হুসাইনের নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে শুধু এই ছড়ি চালাচ্ছিল, আর সে উপহাস করতেছিল যে আজকে হুসাইন তুমি কোথায়? উমাইয়াদের বশ্যতা স্বীকার করো নাই, কিন্তু আজকে তোমার ক্ষমতার সেই দর্প কোথায় গেল, তোমার পাওয়ার কোথায় গেল? সেই মজলিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বয়োজ্যেষ্ঠ সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি বার্ধক্যের চরমে পৌঁছে গেছিলেন, কোন রকমে চলতে পারতেন। এই ব্যাদবী দেখে তিনি সিংহের মতো গর্জে উঠে বললেন, ব্যাদব তুই তাড়াতাড়ি হযরতে হুসাইনের দেহ মোবারক থেকে তুই এই ছড়ি উঠা এবং ব্যাদবী বন্ধ কর, আমি এই নাকে মুখে চোখে শত শতবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি। এর পরিণাম কি হয়েছে? পরিণাম হয়েছে এটি, কারবালার এই মর্মান্তিক ঘটনা যখন ইসলামী সাম্রাজ্যে ছড়ে গেল, মুখতার সাকাফির নেতৃত্বে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে বিরাট আন্দোলন শুরু হলো। আন্দোলনকারীরা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে তার দেহকে মস্তক থেকে বিচ্ছিন্ন করে তার দেহকে তার মস্তককে ওই জায়গা এনে রেখে দেওয়া হয়েছিল যেই জায়গায় অবাইদুল্লাহ বিন জিয়াদ কিছুদিন আগে হযরত হুসাইনের সর মোবারক রেখে দিয়েছিল। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ এক চাঞ্চল্যকর ইতিহাস লিখেছেন, যখন মুখতার সাকাফির নেতৃত্বে আন্দোলনকারীরা তাকে হত্যা করে হযরত হুসাইন নের মাথার জায়গায় তার মাথাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা যখন রেখে দিয়েছে, অদৃশ্য থেকে এক চিকন ধরনের সাপ আসছে, সমস্ত মানুষের মধ্যে, মানুষরা তামাশা দেখছে, এই মানুষদের মধ্যে থেকে চলে আসছে সাপ, এসে কাউকে দংশন করেনি। ওবাইদুল্লাহ বিন জিয়াদ নবী নন্দনী ফাতেমা জননীর কলিজার টুকরা সন্তানের মাথার সঙ্গে যেভাবে বেদবি করেছিল লাঠি দিয়ে, ওই সাপ এসে একবার নাক দিয়ে ঢোকে, একবার মুখ দিয়ে ঢোকে, একবার কান দিয়ে ঢোকে। সাপকে কেউ ধরতেও পারে না, মারতেও পারে না। এই ধরনের কিছুক্ষণ এই সাপের খেলা দেখে সাপ অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হুসাইনের লাশের সঙ্গে বেদবির পরিণাম এই দুনিয়াতেই তাকে দিয়ে দিচ্ছেন। এরপরে এই 18 জন বন্দী সহ হযরত হুসাইনের সর মোবারক দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে, এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। এজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে এজিদ এই বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, বরং মায়া কান্নাও করেছে এবং সে আফসোস করেছে, যদি তাকে হত্যা না করতে করে আমার কাছে আসতে চেয়েছিল, আমার কাছে যদি এসে আসার সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। তবে এজিদ গভর্নরকে বরখাস্তও করেনি, কোনো অ্যাকশন নেয়নি। সুতরাং এজিদের এই মায়া কান্নাটা শিকারী হরিণকে তীর নিক্ষেপ করে, হরিণ যখন নাকি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তখন শিকারী চোখের পানি ফেলে হাহুতাশ করছে। এজিদের এই চোখের পানিটা এই শিকারীর সঙ্গেও অনেক ঐতিহাসিক তুলনা করেছেন, যেহেতু সে কোনো এর বিনিময় নেয়নি, প্রতিশোধ নেয়নি, বরং হলো গভর্নরকে বরখাস্ত পর্যন্ত করে নাই। এরপরে তিন দিন পরে হযরত জাইনাব বিন জাইনাব বিনতে আলী হযরতে আলীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত এজিদ এক সৈন্যবাহিনীর একটা কাফেলার সঙ্গে এই 18 জন বন্দী সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক মদিনাতে পাঠিয়ে দিয়েছে। মদিনাতে যখন নাকি হযরত হুসাইনের সর মোবারক গেছে, এই সর মোবারককে জান্নাতুল বাকিতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাফন করা হয়েছে। এটি হলো ইতিহাস। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, ইবনুল জাউজি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাদের ঐতিহাসিক কিতাবে এই ইতিহাস লিখেছেন। কিছু কিছু শিয়াপন্থী ঐতিহাসিকরা লিখেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারককে আসকালান, ইজিপ্ট আর জর্ডানের সীমান্তে একটা জায়গা আছে আসকালান, ইবনে হাজার আসকালানি বুখারীর সবচাইতে অথেন্টিক কমেন্টারি লিখেছেন, সেই আসকালান শহরে 430 হিজরিতে এক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে হযরত হুসাইনের কবর আবিষ্কার হয়েছে, এবং 500 হিজরিতে যখন নাকি ফাতিমি খেলাফত হয়, ফাতিমিরা সেই কবরটাকে উঠিয়ে এনে ফাতিমি খেলাফতের ক্যাপিটাল ভবনের সামনে কায়রোতে একদম আল আজহার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সেখানে দাফন করেছে এই কবরটা নিয়ে এসে। সেই জন্য শিয়াদের বিশ্বাস হল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক কায়রোতে দাফন হয়েছে। বিশেষ করে ইসমাইলিয়া শিয়ারা, তারা বৎসরে হাজার হাজার শিয়া আসে কায়রোতে এই কবরকে প্রদক্ষিণ করার জন্য। তো মূল কথা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বৈর শাসকের শৈর শাসনের গড্ডালিকা প্রবাহে নানা ভাসিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে তিনি জিহাদ করে দিয়েছেন, নিজের জীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তার দেহ মোবারক দাফন হয়েছে ইরাকের কারবালায়, আর মাথা মোবারক দাফন হয়েছে হল মদিনাতুত তাইয়েবাতে। হযরতে হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যুগে যুগে এই ধরনের জালেমরা আসবে, যুগে যুগে এই ধরনের স্বৈরাচাররা আসবে, তোমরা কাপুরুষের মতো তোমরা চুপ করে বসে থেকো না, বরং জীবনের শেষ ফোঁটা রক্তবিন্দু দিয়ে হলেও এই অন্যায়ের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, স্বৈরাচারদের বিরুদ্ধে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, ইসলামিক পতাকাকে উত্তোলন করার জন্য তোমরা নিজের জীবনকে তোমরা উৎসর্গ করে দিও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্মৃতি আমাদের মাঝে রেখে গেছেন। সেই জন্য মহাত্মা গান্ধী, হযরতে হুসাইন তিনি বলেছেন, মহাত্মা গান্ধী, যে আমি আন্দোলনের, ব্রিটিশ তারাও আন্দোলনের স্পৃহা পেয়েছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ থেকে। এরপরে নেলসন ম্যান্ডেলা তিনি বলেছেন, আমি 27 বছর জেলে ছিলাম, এক পর্যায়ে জেলের নির্যাতনে আমি অতিষ্ঠ হয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীকাল আমি সাইন করে দেব এবং গভর্নমেন্টের সমস্ত রুল রেগুলেশন আমি মেনে নিয়ে জেল থেকে বের হব 20 বছর পরে। এরপরে রাতে আমার মানুষপটে কারবালার ইতিহাস ভেসে উঠেছে, যখন হযরত হুসাইনের সেই আত্মত্যাগের কথা মনে হয়েছে, আমি পরের দিন আমার মাইন্ডকে চেঞ্জ করেছি যে এই পৃথিবীতে মানবতার মুক্তির দূত তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই জন্য আমি সেখান থেকে স্পৃহা পেয়ে আমি সিদ্ধান্ত ত্যাগ করেছি, নেলসন ম্যান্ডেলা তার বইতে লিখেছেন। এই ধরনের আরো চার্লি, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী, সেও মন্তব্য করেছে। এই জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। আমরা আজকে সেই শিক্ষায় আমরা দীক্ষিত হওয়ার জন্য চেষ্টা করি। আজকে বেশ কয়েকজন মানুষ আমাদের খুব আপনজন, তাদের মাতা পিতা ইন্তেকাল করেছেন, আমরা একটু তাদের জন্য দোয়া করেই নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম হল AKM গোলাম ফারুক, উনি ইন্তেকাল করেছেন, আমাদের বন্ধু বর মজিব ভাইয়ের শ্বশুর। এরপরে আমাদের ভাই আনোয়ারুল কবিরের ছোটো ভাই আজকে ইন্তেকাল করেছেন। আমাদের আরেক বন্ধু মানুষ ফারুক ভাই, ওনার আম্মা ইন্তেকাল করেছেন। আমাদের আনোয়ার ভাইয়ের ভাই আবুল কালাম আজাদ ভাই ইন্তেকাল করেছেন। ওনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন সাহেব, উনি ঢাকাতে করোনায় আক্রান্ত হয়েছেন, ওনার জন্য আমরা একটু আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি দীর্ঘ সময় কারবালার মর্মান্তিক ইতিহাস শুনে হযরতে হুসাইন এবং তার আল্লাহ অনুসারীদের আত্মত্যাগের হে আল্লাহ চাঞ্চল্যকর কাহিনী শুনে আমরা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সওয়াব হাদিয়াটুকু তুমি মেহরবানি করে শুহাদায়ে কারবালাদের আরওয়া পাকে পৌঁছে দিও। রব্বুল আলামিন তাদের সাথে সাথে আমাদের যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও। হে আল্লাহ, আজকে হে আল্লাহ এবং এই গত সপ্তাহে চারজন ভাই ইন্তেকাল করেছেন, একজন মা জননী ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ওনাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও, তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দিও। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তারা তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। রব্বুল আলামিন বিশেষ করে ইঞ্জিনিয়ার মহসিন সাহেবকে ইয়া আল্লাহ তুমি হায়াত তাইয়েবা দান করো, সুস্থতা দান করো। তমাম দুনিয়ার থেকে ইয়া আল্লাহ তুমি করোনা ভাইরাসকে উঠিয়ে নাও। আল্লাহ, এই মহামারীর হাত থেকে দুনিয়াবাসীকে হেফাজত করো। আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দিয়ে তুমি এই মহামারীকে দুনিয়ার থেকে উঠিয়ে নাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আত্মত্যাগী হওয়ার হে আল্লাহ তৌফিক দান করো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের উপরই আল্লাহ আমাদের নিজের জীবনকে কোরবান করে যাওয়ার তৌফিক দান করো। وصلى اللهم على سيدنا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি মাগরিবের নামাজের টাইম এগিয়ে এসেছে, এশার নামাজের টাইমও এগিয়ে এসেছে, এই জন্য আগামীকাল থেকে আমাদের এই বয়ান হবে 8:15। আগামীকাল থেকে আমাদের নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, টরেন্টো, মিশিগান আমাদের এই অঞ্চলের টাইম অনুযায়ী 8:15 হবে, ক্যালিফোর্নিয়ার টাইম অনুযায়ী 5:15 হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করেন।